বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 17 আগস্ট, দুই ভাদ্র এবং ফার্সি 26 মোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার বিষয়ে ইরানের প্রস্তাবে রাশিয়ার ইতিবাচক প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে বামপন্থী দলগুলোর হরতালের প্রতি বিএনপির সমর্থন ও সরকারের প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পরমাণু সমঝোতা পুনর্বহালে ইউরোপীয় প্রস্তাবের জবাব দিয়েছে ইরান, পর্যালোচনা চলছে চুক্তির সম্ভাবনা। তুরস্ক দুদফা বিমান হামলা চালানোর পর পাল্টা জবাব দিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী, তুর্কি শিবিরে হতাহতের খবর। বাংলাদেশে জ্বালানি সক্ষমতা তৈরির বদলে সরকার হাত গুটিয়ে বসে থাকায় চলমান সংকট, বিশেষজ্ঞ অভিমত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হলেন দুর্নীতির কিং পিন, তাকে সিবিআই এর জিজ্ঞাসাবাদ করা উচিত, শুভেন্দু অধিকারীর মন্তব্য। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের পরমাণু সমঝোতা আবারও কার্যকর করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পক্ষ থেকে যে খসড়া প্রস্তাব দেওয়া হয়েছিল তেহরান তার জবাব দিয়েছে বলে নিশ্চিত করেছে ইইউ। এটি বলেছে পরমাণু সমঝোতার অন্যান্য পক্ষের পাশাপাশি আমেরিকাকে সঙ্গে নিয়ে ইরানের জবাব পর্যালোচনা করে দেখা হচ্ছে। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের মুখপাত্র নাবিলা মাসরালি মঙ্গলবার রাতে ইরানের বার্তা সংস্থায় ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, আমরা ইরানের জবাব পর্যালোচনা করে দেখছি এবং বিষয়টি নিয়ে পরমাণু সমঝোতার অন্য দেশগুলোর পাশাপাশি আমেরিকার সঙ্গে পরামর্শ করছি। ইরানের জবাবে বলা হয়, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় তেহরান বহু ছাড় দিয়েছে, কাজেই এবার আমেরিকার পালা। আমেরিকা যদি সত্যি পরমাণু সমঝোতা আবার কার্যকর করার ব্যাপারে আন্তরিক হয়, তাহলে তাকে বাস্তবদর্শী হতে হবে এবং প্রয়োজনীয় ছাড় দিতে হবে। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আমরা হয়তো শিগগিরই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের ব্যাপারে একটা মতৈক্যে পৌঁছাতে পারব।
উত্তর সিরিয়ায় তুরস্কের সেনাদের কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। সিরিয়ার অভ্যন্তরে বেশ কয়েকটি স্থানে তুরস্ক অন্তত দুই দফা বিমান হামলা চালানোর পর পাল্টা জবাব দিল সিরিয়ার সামরিক বাহিনী। গতকাল সিরিয়ার সেনাদের পাল্টা হামলায় তুর্কি সেনাদের প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে। সিরিয়ার সেনারা কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরেও হামলা চালায়। এর আগে তুরস্কের সামরিক বাহিনী আলেপ্পো শহরে সিরিয়ার সেনাদের পর হামলা চালালে তিন সেনা নিহত এবং ছয় জন আহত হয়। তুরস্কের সেনারা কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে আরও কয়েক দফা বিমান হামলা চালায়। এতে অন্তত ১১ ব্যক্তি নিহত হয়। ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হতাহতদেরকে যোদ্ধা বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানিয়েছে, কুর্দি অধ্যুষিত কুবানি শহরের জারকালি গ্রামের একটি শিবিরে হামলা চালালে এসব যোদ্ধা নিহত হয়। নিহত ব্যক্তিরা সিরিয়ার সেনা নাকি কুর্দি গেরিলা তা পরিষ্কার করতে পারেনি সিরিয়ান অবজারভেটরি। রাশিয়া ইউক্রেনে পরমাণু বা রাসায়নিক অস্ত্র মোতায়েন করতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমে যে খবর প্রচার করা হয়েছে তার জবাব দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, ইউক্রেন সংঘাতে নিজের লক্ষ্য অর্জন করার জন্য পরমাণু অস্ত্রের কোনো প্রয়োজন মস্কোর নেই। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু মঙ্গলবার মস্কো এক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বলেন, ইউক্রেনে আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি তা অর্জন করার জন্য পরমাণু অস্ত্রের প্রয়োজন নেই। তিনি বলেন, রাশিয়া প্রধানত সম্ভাব্য পরমাণু হামলা প্রতিহত করার জন্য পরমাণু অস্ত্র তৈরি করেছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, গণমাধ্যম ব্যাপকভাবে এই জল্পনা ছড়িয়ে দিচ্ছে যে রাশিয়া তার বিশেষ সামরিক অভিযানে পরমাণু অস্ত্র ব্যবহার করবে অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে, কিন্তু এসব তথ্যগত আক্রমণ সম্পূর্ণ মিথ্যা। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু চুক্তি সই হচ্ছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর গতকাল ৬ মাসের মধ্যে তেলের বাজার সর্বনিম্নে পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ব্যারেল প্রতি শতকরা ২ ডলার কমে গেছে তেলের দাম। ইউক্রেনে রাশিয়ার সেনারা অভিযান শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল, কিন্তু ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি সই হলে ইরান তার নির্ধারিত কোটার তেল বিক্রি করার সুযোগ পাবে এমন ভরসায় দ্রুত তেলের দাম কমতে শুরু করেছে। গতকাল প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম শতকরা ২.৪৭ ভাগ কমে প্রতি ব্যারেল তেল ৯২.৫১ ডলারে বিক্রি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন প্রশাসন জানিয়েছে, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে ইরানের দেওয়া একটি চূড়ান্ত প্রস্তাবনা তারা পরীক্ষা করে দেখছে। এর আগের দিন সোমবার ইরানের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের প্রশ্নের জবাব দিয়েছে ইরান, তবে এ বিষয়ে দুপক্ষের কেউই বিস্তারিত কিছু জানায়নি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের প্রেক্ষাপটে পুরো ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকায় তেল গ্যাসের ব্যাপক সংকট দেখা দেয়। বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। নতুন রাষ্ট্রদূতের নাম হচ্ছে মানসুর চাভুশি। নিয়োগ চূড়ান্ত হওয়ার পর তিনি তেহরানে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিজের কর্মসূচি তুলে ধরেন নয়া রাষ্ট্রদূত। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাকে নানা দিক নির্দেশনা দেন। ইরানের বর্তমান সরকার যে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা জোরদারকে গুরুত্ব দিচ্ছে তা স্মরণ করিয়ে দেন আবদুল্লাহিয়ান। বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মানসুর চাভুশি এর আগে উত্তর কোরিয়ায় ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পাকিস্তান, জার্মানি ও ইতালিতে ইরানি দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। চাভুশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক এবং অভ্যন্তরীণ গণমাধ্যম বিষয়ক দপ্তরের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের জ্বালানি বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অভিমত দিয়েছেন যে বর্তমান জ্বালানি সংকট আকস্মিক নয়, নিজস্ব জ্বালানি সক্ষমতা তৈরির বদলে সরকার হাত গুটিয়ে বসে থাকায় এই সংকট দেখা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট নাগরিক ভাবনা শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এই পর্বে অভিমত দিয়েছেন যে নিজস্ব জ্বালানি সক্ষমতা তৈরির বদলে সরকার হাত গুটিয়ে বসে থাকায় এই সংকট দেখা দিয়েছে। দেশের গ্যাস ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা থাকার পরও উত্তোলন না করে একটি গোষ্ঠীকে লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে। সরকার ইচ্ছে করেই দেশীয় গ্যাস উত্তোলনে নজর দেয়নি বলে মনে করেন এই সব বিশেষজ্ঞগণ। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম। প্রবন্ধে বলা হয়েছে, দেশের নিজস্ব জ্বালানির অনুসন্ধান ও উত্তোলন না করা এবং বিদেশি জ্বালানি উপরে নির্ভরশীলতা বাড়ানো জ্বালানি সংকটের মূল কারণ। 2017 সাল থেকে দেশের গ্যাস ক্ষেত্রগুলো থেকে বার্ষিক গ্যাস উৎপাদন ও সরবরাহ কমছে। অতি গ্যাস সম্ভাবনাময় দেশ হওয়ার পরও বিশ্বের অন্যান্য গ্যাস ধারক বেসিন থেকে বাংলাদেশে অনুসন্ধান কূপের সংখ্যা অনেক কম। অধ্যাপক বদরুল ইমাম বলেন, দেশীয় গ্যাস খাতে সম্ভাবনা প্রচুর, গ্যাস অনুসন্ধান না করে হাত গুটিয়ে বসে থাকাতেই আজকের পরিস্থিতির সৃষ্টি। সমুদ্রপক্ষে গ্যাস অনুসন্ধানের ধারা আরও বেশি হতাশাবাদক। 2012 সালে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ার পর মিয়ানমারের সমুদ্রপক্ষে অনেক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলেও বাংলাদেশে তা হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আনু মাহমুদ বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে শক্তিশালী ভিত্তি তৈরি না হলে অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতায় সংকট তৈরি হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
দেশের জনগণ বর্তমান সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার লুটপাট, দুর্নীতি, অর্থপাচার আর অপশাসন চালিয়ে দেশটাকে সত্যিকার অর্থেই অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকেই বাকশালীরা ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে। বাগাড়ম্বর আর কাল্পনিক উন্নয়নের গল্প দেশের জনগণ আর শুনতে চায় না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যত অন্যায় অপকর্ম করেছে তার প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে। আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়ে 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন দুর্নীতির কিং পিন, তাকে সিবিআই এর জিজ্ঞাসাবাদ করা উচিত। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন দুর্নীতির কিং পিন, তাকে সিবিআই এর জিজ্ঞাসাবাদ করা উচিত। তিনি আজ বুধবার ওই মন্তব্য করেন। বিধায়ক শুভেন্দু অধিকারী আজ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, এ প্রসঙ্গে আজ পাল্টা জবাবে তৃণমূল নেতা শান্তনু সেন এমপি বলেন, বলছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন এমপি। তিনি বলেন, আমি এই প্রশ্নটা লোডশেডিং এ যে তা আমাদের বিরোধী দলনেতার কাছে রাখলাম। সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন বীরভূমের প্রতাপশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তার বিরুদ্ধে প্রচুর বেআইনি কাজকর্ম ও বেআইনি সম্পত্তি রাখার অভিযোগ উঠেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ রাখলেও ওই সরকারকে স্বীকৃতি দেয়নি, একথা বলেছেন ইরানের প্রেসিডেন্টের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কৌমি। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কাজেমি কৌমি আরও বলেন, আফগানিস্তানের জনগণের কল্যাণের কথা চিন্তা করে ইরান বর্তমানে তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ ও লেনদেন করছে, কিন্তু অন্তর্ভুক্তিমূলক সরকার গঠিত না হওয়া পর্যন্ত কোন সরকার স্বীকৃতি পাবে না। আফগানিস্তান বিষয়ক ইরানি প্রতিনিধি বলেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর পলায়নের এক বছর পার হয়ে গেছে। আমেরিকা সেখানে নিশ্চিতভাবে পরাজিত হয়েছে, কিন্তু তারা দূর থেকে তাদের স্বার্থ ও লক্ষ্য হাসিলের চেষ্টা করে যাচ্ছে। তিনি আরও বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনারা সরে গেলেও সেখানে তাদের গুপ্তচর ও অনুচরেরা সক্রিয় রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পরমাণু সমঝোতা বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি যে প্যাকেজ প্রস্তাব উপস্থাপন করেছে, ওই প্রস্তাব সম্পর্কে ইরান তার অবস্থান জানিয়ে দিয়েছে। রাশিয়া ইরানের অবস্থানকে যৌক্তিক বলে প্রতিক্রিয়া দেখিয়েছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের দেওয়া প্রস্তাবগুলো অত্যন্ত যৌক্তিক। পরমাণু সমঝোতা ইস্যুতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বল এখন আমেরিকার কোর্টে। ইরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গবেষণা বিষয়ে তিনি বলেন, এসব সমস্যার সমাধান হয়ে গেছে বলেই মনে হচ্ছে। রাশিয়া পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনার গুরুত্বপূর্ণ একটি সদস্য দেশ, কাজেই ইউরোপীয় ইউনিয়নের দেওয়া পরিকল্পনার ব্যাপারে ইরানের প্রস্তাবে রাশিয়ার ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করছে ইরান যৌক্তিক অবস্থান নিয়েছে। রাশিয়া বহুবার বলেছে, ভিয়েনা আলোচনার রূপরেখা অনুযায়ী ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে ইরানের অবস্থান যথার্থ। পক্ষান্তরে পরমাণু সমঝোতা সম্পর্কে বিচিত্র জটিলতা তৈরির জন্য তারা আমেরিকাকেই দায়ী করে আসছে। সেই সঙ্গে রাশিয়া যথারীতি বলে আসছে, আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য পরমাণু সমঝোতা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে অধিকার এবং বাধ্যবাধকতার মধ্যে ভারসাম্য তৈরি করার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়ে আসছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু বিষয়ক আলোচনার ব্যাপারে ইরানের অবস্থানকে সমর্থন করে বক্তব্য রেখেছেন। সেই সঙ্গে তিনি আমেরিকাকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার এবং এই আন্তর্জাতিক চুক্তিতে ফিরে আসারও আহ্বান জানান। ল্যাভরভ বলেন, মার্কিনিরা এমন একটি পরিকল্পনা থেকে নিজেদের প্রত্যাহার করেছে যে পরিকল্পনাটি অন্য সকল পক্ষ এমনকি আমেরিকাও অনুমোদন করেছে। সুতরাং ওয়াশিংটনেরই উচিত যেই চুক্তি তারা ধ্বংস করার চেষ্টা করেছে এখন নিজেদের অবস্থান সংশোধন করে সেই চুক্তিতে আবার ফিরে আসা। আলোচনার শুরু থেকেই ইরান বলে আসছে তারা একটি স্থিতিশীল এবং নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুত, তবে এ বিষয়ে ইরান নিজের রেড লাইন অতিক্রম করবে না। তেহরান সোমবার রাতে ইউরোপীয় পক্ষকে একটি বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছে। আমেরিকা যদি ইরানের যৌক্তিক ও নীতিগত দাবি মেনে নিতে অস্বীকার করে এবং নিষেধাজ্ঞার ব্যর্থ নীতি অব্যাহত রাখে তাহলে কোনো সমাধান হবে না। ওয়াশিংটন ইরানের প্রস্তাবগুলো পরীক্ষা করে তাদের মতামত উপস্থাপন করবে বলে জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান পরমাণু সমঝোতার জন্য আগামী দিনগুলোকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি সব পক্ষের বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। আগামী 25 আগস্ট বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। আজ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমর্থনের কথা জানান। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আগামী 25 আগস্ট বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমর্থনের কথা জানান। জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ দেশে নিত্য পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দেশের জনগণ বর্তমান সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়। সরকারের লুটপাট, দুর্নীতি, অর্থপাচার আর অপশাসন দেশটাকে সত্যিকার অর্থে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে বাকশালীরা ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে। বাগাড়ম্বর আর কাল্পনিক উন্নয়নের গল্প দেশের জনগণ আর শুনতে চায় না। এই অবস্থার পরিবর্তনে রাজপথে আন্দোলন সংগঠিত হওয়ার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন,
পণ্যের দাম বাড়ার পেছনে সরকারের মদতপুষ্ট সিন্ডিকেটকারীদের ভূমিকার কথা নতুন করে বলার কিছু নেই। মূল্যবৃদ্ধির এই দুর্নীতিবাদ চক্রের শীর্ষ অবস্থানে রয়েছে সরকারের চালিকা শক্তিরাই। বর্তমান সরকার মূলত চালাচ্ছে এক ধরনের স্বার্থান্বেষু অর্থপিপাসু বণিক সমাজ। সরিষায় ভূত থাকলে ভূত তারা বেঁকে, রক্ষক যদি ভক্ষক হয় তখন যাওয়াবার তাই হচ্ছে বর্তমান বাংলাদেশে। এই সরকার হলো গভর্নমেন্ট বাই দ্য বিজনেসম্যান ফর দ্য বিজনেসম্যান অফ দ্য বিজনেসম্যান, যার ফলে স্বার্থের সংঘাত দেখা দিলে ব্যবসায়ীদের স্বার্থেই বারবার প্রাধান্য পাচ্ছে।
উল্লেখ্য, গত 6 আগস্ট জ্বালানি তেল, ডিজেল, কেরোসিন, অক্টেন, পেট্রোল এসবের দাম গড়ে 47% বৃদ্ধি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা পিপিসি। এদিকে আজ সচিবালয়ে ভিন্ন এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি স্বীকার করেছেন, জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে ব্যবসায়ীরা অনেক বেশি সুবিধা নিয়েছে। যে পরিমাণ দাম বাড়ার কথা তার থেকে অনেক বেশি সুযোগ নিয়েছে, এটা সত্যি কথা। আমরা চেষ্টা করছি, আমাদের একটু সময় দেন।
চালের দাম, এই তেল বাড়ার কারণে ট্রান্সপোর্টের বড় জোর 50 পয়সা বাড়তে পারে পার কেজি, ট্রান্সপোর্টের কারণে তেলের দাম বাড়ার কারণে পার কেজি। কিন্তু হয়েছে কত, 4 টাকা বেড়ে গেছে। কোনো লজিক আছে নাই? এই সুযোগ তো কেউ কেউ নিচ্ছে, আমাদের একটু সময় দেন, আমরাও সবাই মিলে চেষ্টা করছি। আপনাদেরকেও যেমন বলতে হবে কথা কোথায় নিচ্ছে, আমাদেরও চোখ কান খুলে দিতে হবে, আমরা কিন্তু চেষ্টা করছি।
ওদিকে দেশের অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে জ্বালানি তেলের জন্য কর প্রত্যাহার করে মূল্য পুনঃসমন্বয় করার বিষয়ে দাবি জানিয়েছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা FBCCI। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া এক চিঠিতে এই দাবি জানিয়েছে সংগঠনটি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেহের মতো মনেরও রোগ হয় এবং তা দেহের রোগের মতোই গুরুত্বপূর্ণ। আমরা ব্রেনের একটি রোগ সিজোফ্রেনিয়া নিয়ে প্রথম পর্বের আলোচনায় শুনেছি খণ্ডিত মন শব্দটি। এই রোগটি মানসিক এবং জটিল রোগ। এতে আক্রান্ত হলে উদ্ভট চিন্তা, বিভ্রান্তিকর বা অলীক কিছু দেখা, অসঙ্গতিপূর্ণ কথাবার্তা এবং অন্যরা যা শুনতে পায় না এমন কিছু শোনার মতো ঘটনা ঘটে রোগীর কাছে।
তো চলুন আজ এ বিষয়ক আলোচনার দ্বিতীয় পর্বে যাওয়া যাক। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম। অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক তাজুল ইসলাম, প্রথম পর্বের আলোচনায় সিজোফ্রেনিয়া রোগটি কি সে সম্পর্কে আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। দ্বিতীয় পর্বের শুরুতেই জানতে চাইছি কেন হয় সিজোফ্রেনিয়া বা এই রোগটি হওয়ার কারণ কি?
সিজোফ্রেনিয়া আসলে অন্যান্য রোগের মতনই, এই যে আপনার প্রেসারের রোগী, ডায়াবেটিস রোগী, এদের কি কারণে হয়? এদেরও কিন্তু মোটামুটি বেশিরভাগ কারণে কিন্তু জেনেটিক, বংশগত, মানে বংশের যে বৈশিষ্ট্য অথবা জিন গঠিত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থাকলে এই যে ক্রনিক যে সমস্ত ডিজিজ গুলি হয়, প্রেসার বলেন, ডায়াবেটিস বলেন, অথবা যে বললাম ডিমেনশিয়া বলেন, এই রোগগুলি কিন্তু সাধারণত জেনেটিক লোড থাকে। আমাদের সিজোফ্রেনিয়া রোগটারও তার একটা বৈশিষ্ট্য হতে পারে। তার মানে এই নয় যে আপনি, যেমন আপনার বাবা বা আমার বাবা যদি ডায়াবেটিস হয় অনিবার্য ভাবে সবার, তার ছেলে মেয়ে নাতি নাতনি যে এরকম হবে তা তো নয়। ঠিক একই রকম ভাবে সিজোফ্রেনিয়ারও যে একজনের হলে যে তার পরিবারের সবাই এরকম ভাবে হবে এবং যাদের বংশে নাই তারা হবে না, এরকম না, এটাও প্রেশার ডায়াবেটিসের মতোই।
অধ্যাপক তাজুল ইসলাম, আপনি বললেন বংশগত কারণে সিজোফ্রেনিয়া হয়ে থাকে, তার মানে এ নয় বংশে থাকলে ওই বংশের সবার হবে। তো বংশগত কারণ ছাড়া আর মূল কি কারণে হতে পারে সিজোফ্রেনিয়া?
তবে মূল কারণ যেগুলি হচ্ছে সেটা হচ্ছে ব্রেনে কতগুলি নিউরোট্রান্সমিটার বলি আমরা, নিউরোট্রান্সমিটার সহজ বাংলা হচ্ছে আমরা যে বিভিন্ন কাজ করি, চিন্তা করি, অ্যাকশন করি, মানে মোটর সিস্টেম যেটাতে আমরা বলি, পেশি গঠিত কাজ যেটা, আবেগ জনিত কাজ যেটা, আমাদের বাড়ি অনুভূতি জনিত কাজ যেটা, বা সেন্সেশন জনিত ইন্দ্রিয় প্রবণ যে সমস্ত কাজ যতগুলি আছে, অথবা আমাদের চিন্তা ভাবনা, এগুলি সবগুলি কিন্তু স্থিত হয় কতগুলি বার্তা বাহক, ব্রেনের ভিতরে বেশ কিছু বার্তা বাহক আছে যেগুলি মেসেজ বহন করে, এগুলিকে আমরা নিউরোট্রান্সমিটার বলি। ইম্পর্টেন্ট কয়েকটা নিউরোট্রান্সমিটার হচ্ছে ডোপামিন, সেরোটোনিন, নরএপিনেফ্রিন, তারপর গ্লুটামেট, এগুলি। এখন সিজোফ্রেনিয়া তো আবার অন্যান্য ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই সমস্ত বিভিন্ন রোগেও এই নিউরোট্রান্সমিটারগুলি বিশেষ ভূমিকা থাকে। বিশেষ করে সিজোফ্রেনিয়া যখন আলোচনা করছি, সিজোফ্রেনিয়াতে এই ডোপামিনের ব্যাপার, গ্লুটামেটের ব্যাপার, এগুলি কিন্তু ইনভলভ থাকে।
জি, আপনি বললেন ব্রেনের কতগুলো নিউরো ট্রান্সমিটার বা বার্তা বাহক আছে, তারাই সমস্ত কাজের মেসেজ বহন করে থাকে। এদের বিভিন্ন রকমের কাজ আছে, সে সম্পর্কে যদি আপনি একটু বুঝিয়ে বলেন।
এগুলি বিভিন্ন রকমের ফাংশন আছে, এক একটা নিউরো ট্রান্সমিটার শুধু একটা কাজ করে না, বহুবিধ ফাংশন করে, এবং এই বহুবিধ কাজগুলি একটা আরেকটাকে কখনো কখনো বাড়িয়ে দেয়, আবার কখনো কখনো অ্যান্টাগনিস্ট করে, অর্থাৎ একটা আরেকটাকে মায়া স্বরূপ হিসেবে কাজ করে। এই জটিল প্রক্রিয়াগুলি আমি এখানে আলোচনা করতেছি না, কিন্তু এই নিউরো ট্রান্সমিটার গুলি বেশ ভূমিকা রয়েছে। এই যে আমাদের চিন্তা প্রণালী, আমাদের চিন্তার গঠন কিরকম হবে, আমাদের আবেগ প্রকাশ এবং আবেগ নিয়ন্ত্রণ কিরকম হবে, এগুলি নিয়ন্ত্রণ করে কিন্তু এই নিউরো ট্রান্সমিটার গুলি। অন্যান্য প্রাণী থেকে মানুষ যে উন্নত হয়েছে, মানুষ যে অনেক সভ্য হয়েছে, অনেক যে মানবিক হয়েছে, এটা প্রধান কারণ হচ্ছে মানুষের সামনের অংশটা, ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স যে অংশটা, এই অংশটার বৃদ্ধির কারণে। এই অংশটা অন্যান্য প্রাণীর তুলনায় মানুষের অনেক বেশি বিকাশ হয়েছে, যার ফলে মানুষের বুদ্ধিবৃত্তির দিক থেকে, মানুষের চিন্তা জগতের দিক থেকে এবং মানবিক গুণাবলীর দিক থেকে মানে মানুষ অন্যান্য প্রাণীর থেকে অনেক উন্নত। এই যে অংশটা, এই অংশটারও বেশ কিছু অংশে এবং তার নিচে কিছু অংশ, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই অংশের সঙ্গে কিছু যোগাযোগ, কানেক্টিভিটি থাকে। এই কানেক্টিভিটির সঙ্গে কিছুটা বৈকল্য হয়, কিছুটা ডিসফাংশন হয়, কিছুটা ডিসকানেকশন হয়। এই সমস্ত কারণে অনেক সময় চিন্তা প্রণালীর ভিতরে অথবা আবেগ প্রকাশের ভিতরে অথবা ভাব বা কথা প্রকাশের ভিতরে অনেক রকমের ত্রুটি বিচ্যুতি দেখা দিতে পারে।
শ্রোতা বন্ধুরা, সিজোফ্রেনিয়া নিয়ে মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাজুল ইসলামের সাক্ষাৎকার শুনছেন। শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। অধ্যাপক তাজুল ইসলাম, কি কারণে সিজোফ্রেনিয়া হয় তা জানা হলো, এখন এর চিকিৎসা সম্পর্কে আপনি বলুন।
সিজোফ্রেনিয়া সম্বন্ধে ভুল ধারণা যে এটা পাগল রোগ, এটা আসলে একটা ব্রেনের রোগ। দ্বিতীয়ত, আমি চিকিৎসাযোগ্য ব্রেনের রোগ, এটা চিকিৎসাযোগ্য এবং চিকিৎসা করলে ভালো হয় এটা ভালো করে বুঝতে হবে। তবে আমাদের সাধারণ রোগীদের এবং অনেকের হতাশার কারণ হতে পারে এই কারণে যে তারা অল্প জায়গায় কিছু চিকিৎসা গ্রহণ করে, কিন্তু সেই চিকিৎসার যে মূল ধারা সেটা বুঝে নিতে পারে না এবং সেইভাবে ফলাফল থাকে না বলেই অনেক রোগী কিন্তু অর্ধেক চিকিৎসা করে বা আধা খাসারা চিকিৎসা করে তারা তত ভালো হতে পারে না বলেই বেশিরভাগ মানুষের ধারণা হয়েছে বোধ হয় এই সিজোফ্রেনিয়া রোগটা চিকিৎসা করলেও ভালো হয় না, কিন্তু এটা একটা ভুল ধারণা।
আপনি আগেও বলেছেন একটু যে এটি চিকিৎসা যোগ্য রোগ, তো চিকিৎসা করালে কি পুরোপুরি ভালো হয়ে যায় এই রোগটি?
সঠিক চিকিৎসা এবং সময় মতন এবং ভালো একজন সাইকিয়াট্রিস্ট যার অধীনে থাকলে এটা যে পরিপূর্ণভাবে এবং অনেকটাই আমি সাধারণ জীবনযাপনের মতন করতে পারে সেই ব্যাপারে আমি কিছু কথা বলবো। প্রথমত হচ্ছে যে আগে বলেছি যে এটা ব্রেইনের রোগ, অর্থাৎ ব্রেইনের রোগ মানেই হচ্ছে আমরা ওষুধ দিয়ে বা ইঞ্জেকশন দিয়ে এই রোগ চিকিৎসা করি। আমরা কিন্তু এটা ওই গায়ে দিয়ে পানি পরা, তাবিজ পরা এগুলি দিয়ে কিন্তু এই রোগে কোনো চিকিৎসা হয় না। আমাদের দেশের বেশিরভাগ রোগী কিন্তু আমাদের কাছে যারা চিকিৎসা নিতে আসে তারা পরাই তাবিজ পরা, পীরের কাছে যাওয়া, পানি পরা এগুলি করে করে অনেকদিন পরে আমাদের কাছে আসে যখন ধরে কোনো কাজ হচ্ছে না। তারা যারা জেল কারণে হুজুরের কাছে যায়, হুজুরও কিন্তু এখন বুঝে ফেলছে সিজোফ্রেনিয়াটা তারা কিন্তু তথাকথিত জেল তারানো দিয়ে ভালো করতে পারবে না। আসলে তারা কিছুই করতে পারে না, কিন্তু অর্ধেক কৃতিত্ব তারা নিয়ে বাকিটা আমাদের কাছে পাঠাইতে চায়। এখন আরেকটা ব্যাপার, শুধু ওই সময় যে ওইটা আছে তা না, আমাদের এখানে চিকিৎসা অর্ধেক নেওয়ার পরেও আবার বাকি চিকিৎসাটা আবার তারা ওই ঋণের তারানোর মতন বা পিনের কাছে নিয়ে করতে চায়। অনেক আত্মীয় স্বজন বা আশেপাশের লোকদের পরামর্শ এটা করে থাকে, যার ফলে চিকিৎসাটা খুব ভালোভাবেই ব্যাহত হয়।
অধ্যাপক তাজুল ইসলাম, সিজোফ্রেনিয়ার কারণ ও চিকিৎসা নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর আলোচনা থেকে যেটি আমরা বুঝলাম, সিজোফ্রেনিয়া মানে পাগল নয়, এটি ব্রেনের একটি জটিল রোগ, তবে সঠিক চিকিৎসা করা হলে এ রোগ পুরোপুরি ভালো হয়ে যায়। তো শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে স্বাস্থ্য কথার আসর থেকে আজ এখানেই বিদায় চাইছি।
স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবার রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 17 আগস্ট বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাব।
প্রথমেই বাংলাদেশের শিরোনাম, জ্বালানি তেলের দাম বাড়ায় সুযোগ নিয়েছেন ব্যবসায়ীরা, বলেছেন বাণিজ্যমন্ত্রী দৈনিক মানবজমিন। বায়ু দূষণে ঢাকার অবস্থান পঞ্চম, 2019 সালে 22,000 মানুষের মৃত্যু, দৈনিক প্রথম আলো। ঢাকায় গণপরিবহনে ভাড়া সন্ত্রাস, দৈনিক যুগান্তর। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না, খবরটি গুজব, দৈনিক কালের কণ্ঠ। এবং বামজোটের হরতালের লাভ যেন বিএনপি নিজের ঘরে তুলতে না পারে, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, রুশদির পর এবার তসলিমা, একাধিকবার খুনের হুমকি পেয়ে উদ্বিগ্ন লেখিকা, দৈনিক আজকাল। ফেডারেশনের উপর থেকে ফিফার নির্বাসন তুলতে ভূমিকা নিক কেন্দ্র, নির্দেশ সুপ্রিম কোর্টের দৈনিক সংবাদ প্রতিদিন। এবং দক্ষিণ কলকাতা জুড়ে নতুন তৃণমূল হোর্ডিং দুবাই থেকে ফিরে কি স্পষ্ট করবেন অভিষেক, দৈনিক আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবারে গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক। জ্বালানি তেলের দাম বাড়ায় সুযোগ নিয়েছে ব্যবসায়ীরা, বাণিজ্য মন্ত্রী শীর্ষক খবরে দৈনিক মানব জমিন লিখেছে, জ্বালানি তেলের দাম বাড়ায় ব্যবসায়ীরা অনেক বেশি সুযোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বাণিজ্য মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা সুযোগ যখন নেয় সবাই একবারে লাভ দিয়ে নেয়, কিন্তু আমরা তো এসব একেবারে শেষ করতে পারবো না, তাদের সঙ্গে বসে ঠিক করতে হবে, আমাদেরকে একটু সময় দেন। কবে নাগাদ বাজার স্বাভাবিক হতে পারে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, সেটা বলা যাবে না, তবে আমরা খুব আশাবাদী অক্টোবরের মধ্যে কিছুটা কমে আসবে।
বায়ু দূষণে ঢাকার অবস্থান পঞ্চম, 2019 সালে 22,000 মানুষের মৃত্যু, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। একটি বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী দূষিত বায়ুর কারণে 2019 সালে রাজধানীতে 22,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠনের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় বড় শহর ও শহর এলাকাগুলোয় বায়ুমান সবচেয়ে খারাপ। এতে 7,000-এরও বেশি শহরের বায়ু দূষণ ও স্বাস্থ্যের ওপর প্রভাব পর্যালোচনা করা হয়েছে।
ঢাকায় গণপরিবহনে ভাড়া সন্ত্রাস, শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, তেলের দামের কারণে ঢাকার গণপরিবহনে 16.27% ভাড়া বৃদ্ধি করা হয়েছে, কিন্তু যাত্রীদের কাছ থেকে দূরত্ব ভেদে দ্বিগুণেরও বেশি আদায় করা হচ্ছে। এদিকে মালিক সমিতি গত বুধবার ওয়েবিল প্রথা বন্ধের ঘোষণা দিলেও তা এখনও কার্যকর হয়নি। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী যুগান্তরকে বলেন, সরকার চাইলে পরিবহন নৈরাজ্য থেকে জনগণকে মুক্তি দিতে পারে। দেশ ডিজিটালাইজেশন হলেও পরিবহন সেক্টরটি এখনও অ্যানালগ পদ্ধতিতে চলছে।
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না, খবরটি গুজব, শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছেন বলে গুজব ছড়ানো হচ্ছে, যা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে, কিন্তু প্রচারিত তথ্যটি সঠিক নয়।
বামজোটের হরতালের লাভ যেন বিএনপি নিজের ঘরে না তুলতে পারে, শীর্ষক খবরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বামজোটের 25 আগস্টের হরতালের লাভ যেন বিএনপি নিজের ঘরে না তুলতে পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। হরতালের বিষয়ে হাসান মাহমুদ বলেন, বাম ভাইয়েরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এজন্য আমি তাদের সম্মান করি। বাম ভাইয়েরা হরতাল ডেকেছেন, গণতান্ত্রিক নিয়ম মেনে যে কেউ প্রতিবাদ করতে পারেন, কিন্তু বাম ভাইদের আমি অনুরোধ করব, তাদের কর্মকাণ্ডে যেন স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠী এবং দেশবিরোধী অপশক্তি বিএনপি সহ অন্যরা লাভবান না হয়, তাদের হাতে যেন দেশটা চলে না যায়।
জ্বালানির দাম বাড়িয়ে অর্থনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হয়েছে বলেছেন মির্জা ফখরুল, এই শিরোনামের খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দাম, সরকারের অব্যবস্থাপনা ও সিন্ডিকেশনের জাঁতাকলে জনজীবনে নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জ্বালানি তেলের নজিরবিহীন মূল্য বৃদ্ধির ফলে দেশের অর্থনীতির কফিনে শেষ পেরেকটুকু ঠুকে দেয়া হয়েছে। মির্জা ফখরুল বলেন, বর্তমানে নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির চিত্র আমরা সবাই জানি, কারণ এখানে আমরা যারা উপস্থিত আছি সাংবাদিক বৃন্দসহ আমাদের সবারই বলতে গেলে নির্দিষ্ট টাকায় সংসার চালাতে হয়, তাই আমরা যতটা তিক্তভাবে বাজারের মূল্যবৃদ্ধি অনুভব করতে পারি তা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে যারা সম্পদের পাহাড় জমিয়েছে, যাদের দুর্নীতির টাকা এখন সুইস ব্যাংক, মালয়েশিয়ার সেকেন্ড হোম, কানাডার বেগমপাড়া, ইউরোপ, আমেরিকা কিংবা ল্যাটিন আমেরিকান দ্বীপরাষ্ট্রে পাচার হচ্ছে, তারা কখনোই অনুভব করতে পারবেন না।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন কলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেওয়া যাক। রুশদির পর এবার তসলিমা, একাধিকবার খুনের হুমকি পেয়ে উদ্বিগ্ন লেখিকা শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে, আগেও তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন, কিন্তু এবার এক ভরা জনসভায় তাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে দেখে রীতিমতো উদ্বিগ্ন সাহসী লেখিকা। সেই উদ্বেগের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি, যা ঘিরে দুশ্চিন্তায় তার অনুরাগীরাও। দিন কয়েক আগেই নিউ ইয়র্কে ছুরিকাহত হয়েছেন লেখক সালমান রুশদি। রুশদির উপর এই আক্রমণের জোরদার প্রতিবাদ করেছিলেন তসলিমা। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টেও প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। সরাসরি অনেকেই লিখেছেন, পরের নিশানা তুমি।
ফেডারেশনের উপর থেকে ফিফার নির্বাসন তুলতে ভূমিকা নিক কেন্দ্র, নির্দেশ সুপ্রিম কোর্টের, এই শিরোনামের খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উপর থেকে ফিফার নির্বাসন তুলতে অগ্রণী ভূমিকা নিক কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে ভারতে অনূর্ধ্ব ১৭ মহিলাদের বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য ভারতীয় ফুটবলের উপর নির্বাসনের খাড়া চাপিয়েছে ফিফা, যার জেরে জাতীয় দল থেকে বিভিন্ন ক্লাব, ভারতীয় ফুটবলের সব স্তরে সমস্যার সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়েছিল গোটা দেশ।
দক্ষিণ কলকাতা জুড়ে নতুন তৃণমূল হোর্ডিং দুবাই থেকে ফিরে কি স্পষ্ট করবেন অভিষেক, শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, ১৪ আগস্ট সকালের বিমানে কলকাতা থেকে দুবাই গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে কলকাতায় ফিরবেন তিনি। দক্ষিণ কলকাতা জুড়ে তার নামে নতুন তৃণমূল সংক্রান্ত যে হোর্ডিং পড়েছে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তা নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। ঘটনাচক্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখন আছেন দুবাইয়ে, চলতি সপ্তাহেই তার শহরে ফেরার কথা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা সুরা কামারের ২২ নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শুনেছিলাম। আজ আমরা এই সুরার ২৩ থেকে ৩২ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপনের চেষ্টা করব। প্রথমেই ২৩ থেকে ২৬ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
কাযাবাত সামুদ বিন নুযুর ফাকালু আবশারাম মিন্না ওয়াহিদান নাতবাউ ইন্না ইযাল লাফি যালালিন ওয়া সুর ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر سيعلمون غدا من الكذاب الأشر
সামুদ জাতি সতর্ককারীদেরকে অস্বীকার করেছিল। তারা বলেছিল, আমরা কি আমাদেরই মধ্যকার মাত্র একটা লোকের অনুসরণ করব? তাহলে তো নিশ্চয় আমরা পথভ্রষ্ট ও পাগল রূপে গণ্য হব। আমাদের এত মানুষের মধ্যে শুধু কি তার উপরই ওহী নাজিল হয়েছে? না, বরং সে বড়ই মিথ্যুক ও দাম্ভিক। তারা ভবিষ্যতে অবশ্যই জানবে কে মিথ্যাবাদী ও দাম্ভিক।
গত আসরে নূহ ও আদ জাতির পরিণতি বর্ণনা করার পর এই আয়াতগুলোতে সামুদ জাতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই জাতি আরব উপদ্বীপের উত্তর অংশে বসবাস করত এবং তাদের নবী ছিলেন হযরত সালেহ আলাইহিসসালাম। তারা দম্ভ ও অহংকারের কারণে আল্লাহর প্রেরিত এই পুরুষের সাবধান বাণীর প্রতি ভ্রুক্ষেপ করেনি, বরং তারা তাদের অপকর্ম অব্যাহত রাখে। তারা শুধু যে আল্লাহর নবীর দাওয়াতের বাণী গ্রহণ করতে প্রস্তুত ছিল না তাই নয়, বরং উল্টো হযরত সালেহ আলাইহিসসালামকে পথভ্রষ্ট ও পাগল বলে আখ্যায়িত করে। তারা বলেন, এই ব্যক্তিকে অনুসরণ করলে তারাও পথভ্রষ্ট ও পাগল হয়ে যাবে। অবশ্য আরও কিছু কারণে তারা হযরত সালের বিরোধিতা করেছিল। তারা বলতো, আমাদের মতো এক ব্যক্তি যে কিনা আমাদের মধ্যেই সাধারণ মানুষের মতো জীবনযাপন করে এবং যার কোনো ক্ষমতা, সম্পদ কিংবা জনবল নেই, সে কিভাবে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে হেদায়েতের বাণী শোনানোর দাবি করে?
এই চার আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, নবী রাসূলগণ সাধারণ মানুষের মধ্যে সাধারণ জীবন যাপন করতেন যাতে তারা সকলের জন্য অনুকরণীয় আদর্শ হতে পারেন। দুই, যুগে যুগে সব নবীকে মিথ্যাবাদী ও দাম্ভিকের অপবাদ দেয়া হয়েছে, অথচ কাফিররা নিজেরাই ছিল এই দুই চরিত্রের উৎকৃষ্ট নমুনা। এবারে সূরা কামারের 27 থেকে 29 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
إِنَّا مُرْسِلُ النَّاقَةِ فِتْنَةً لَهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ وَنَبِّئْهُمْ أَنَّ الْمَاءَ قِسْمَةٌ بَيْنَهُمْ كُلُّ شِرْبٍ مُحْتَضَرٍ فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطَى فَعَقَرْ
نِشْجُهِ آمِي تَعْدِرْ جُنَّ پُرِكْخَ شُرُبْ اُسْتْرِي پَاتَتْسِي। অতএব আপনি তাদের আচরণ লক্ষ্য করুন এবং ধৈর্য ধারণ করুন, আর তাদেরকে জানিয়ে দিন যে উষ্ট্রি ও তাদের মধ্যে পানি বণ্টন করা হয়েছে। পানি অংশের জন্য প্রত্যেকে পালাক্রমে উপস্থিত হবে নিজের নির্ধারিত সময়ে। অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল, ফলে সে কর্মে লিপ্ত হল এবং উষ্ট্রিকে ধরে হত্যা করল। স্বাভাবিকভাবেই যে কেউ নবুয়াতের দাবি করলে তার কথা বিশ্বাস করা যায় না, তাকে এমন মুজিজা দেখাতে হবে যা থেকে তার নবুয়াতের সত্যতার প্রমাণ পাওয়া যায়। হযরত সালেহ আলাইহিসসালামের নবুয়াতের প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা মুজিজা পাঠালেন। আল্লাহর ইচ্ছায় পাহাড় ফেটে অন্যান্য উটের তুলনায় বিশাল দেখে একটি মাদি উট বেরিয়ে এল। উটটি এত বেশি পানি পান করত যে কুয়ার পানি সংগ্রহের সময় বণ্টন করে দিতে হয়েছিল। এদিকে সামুদ জাতির নেতাদের পক্ষে এই মুজিজা সহজে মেনে নেয়া সম্ভব ছিল না। তারা উটটিকে মেরে ফেলার পরিকল্পনা করে এবং এই কাজে এক ব্যক্তিকে নিয়োগ দেয়। একথা বুঝতে পেরে হযরত সালেহ আলাইহিসসালাম তার জাতিকে এই বলে সতর্ক করে দেন যে আল্লাহর মুজিজা সচক্ষে দেখার পর তা প্রত্যাখ্যান করলে আল্লাহর গজবের শিকার হতে হবে। কিন্তু তারা এই সতর্কবাণী প্রত্যাখ্যান করে এবং সত্যি সত্যি সেই ভয়ঙ্কর কাজটি করে ফেলে, অর্থাৎ উটটিকে হত্যা করে।
এই আয়াতগুলোর কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, মুজিজা বা অলৌকিক নিদর্শন যে শুধু নবীদের নবুয়াতের সত্যতার প্রমাণ তাই নয়, সেই সঙ্গে এটি মানুষকে পরীক্ষা করারও একটি বড় মাধ্যম। মুজিজা দেখার পর প্রমাণিত হয় কে সত্য গ্রহণে আগ্রহী ছিল এবং কে গোয়ারতমি ও অহংকারের কারণে আগে থেকেই সত্য প্রত্যাখ্যানের পরিকল্পনা নিয়ে রেখেছিল। দুই, নবীর রাসূলগণের শত্রুরা তাদের অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য ভাড়াটে গুন্ডা ও রক্ত পিপাসু ব্যক্তিদের নিয়োগ দেয়।
Oh. এবারে সূরা কামারের 30 থেকে 32 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُر إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةً وَاحِدَةً فَكَانُوا كَهَشِيمِ الْمُحْتَضِرِ وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرِ
অতএব কিরূপ কঠোর ছিল আমার শাস্তি ও ভীতি প্রদর্শন, নিশ্চয়ই আমি তাদের উপর পাঠিয়েছিলাম শুধুমাত্র একটি বিকট আওয়াজ ও প্রাণঘাতী বজ্রপাত, ফলে তারা হয়ে গেল খোয়াড় প্রস্তুতকারীর দ্বিখণ্ডিত শুষ্ক খড়ের ন্যায়। আর অবশ্যই আমি কোরআনকে সহজ করে দিয়েছি স্মরণ করিয়ে দেয়ার ও উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
হযরত সালেহ আলাইহিস সালামের নবুয়াতের সত্যতা নির্ণয়কারী উটটিকে হত্যা করার পর আল্লাহ তাআলা সামুদ জাতির প্রতি এক কঠিন বজ্রপাত নাজিল করলেন। বজ্রপাতে সামুদ জাতির লোকজন যে যার স্থানে শুকনা খড়ের মতো নিশ্চুপ হয়ে পড়ে রইল। তাদের সবাই খোঁয়ার প্রস্তুতকারের চূর্ণ বিচূর্ণ ডালপাতার মতো হয়ে গেল। সামুদ জাতির এই ভয়ঙ্কর পরিণতির কথা বর্ণনা করার পর আল্লাহ তাআলা আরেকবার মানুষকে একথা স্মরণ করিয়ে দেন যে পবিত্র কোরআন নাজিলের উদ্দেশ্য সতর্ক করা ও উপদেশ প্রদান করা, যাতে মানুষ তার সামনে থাকা বিপদগুলো চিনতে এবং তা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে।
এই তিন আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, উটের হত্যাকারী এক ব্যক্তি হলেও তার এই হত্যাকাণ্ডের প্রতি যেহেতু সবার সমর্থন ছিল, তাই পবিত্র কোরআনে এই জঘন্য কাজের জন্য সবাইকে দায়ী করা হয়েছে। এ কারণে সামুদ জাতির সবাই আল্লাহর গজবের শিকার হয়েছে। দুই, আল্লাহ তাআলার শক্তির সামনে প্রতিরোধ গড়ে তোলার সাধ্য কারণেই সামুদ জাতির সুঠাম দেখি মানুষগুলো শুকনো খড় কোটার মতো মাটিতে পড়েছিল। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। মহান আল্লাহ এই আলোচনা থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।
কুরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। পরমাণু সমঝোতা পুনর্বহালে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান, পর্যালোচনা চলছে চুক্তির সম্ভাবনা। তুরস্ক দুদফা বিমান হামলা চালানোর পর পাল্টা জবাব দিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী, তুর্কি শিবিরে হতাহতের খবর। বাংলাদেশে জ্বালানি সক্ষমতা তৈরির বদলে সরকার হাত গুটিয়ে বসে থাকায় চলমান সংকট, বিশেষজ্ঞদের অভিমত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হলেন দুর্নীতির কিং পিন, তাকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা উচিত, শুভেন্দু অধিকারীর মন্তব্য। শ্রোতাবন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।